বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত।
www.astuted.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানে জরুরি সাহায্যের জন্য জাতিসংঘ মহাসচিবের আহ্বান এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান চীনের কৌশলগত চুক্তি বাস্তবায়ন শুরু, কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে এল যৌথ ঘোষণা। রুশ সীমান্তে ন্যাটো সেনার উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলেছেন ল্যাভরভ, গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে সিআইএ। বাংলাদেশের রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলন, পুলিশি তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনদের হয়রানি বন্ধের দাবি। এবং ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি প্রথম তালিকা প্রকাশ করেছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গত মার্চ মাসে তেহরান এবং বেইজিং এর মধ্যে যে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই হয়েছিল তার বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, আজকের দিনকে কৌশলগত অংশীদারিত্বের পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নের তারিখ হিসেবে ঘোষণা করার ব্যাপারে আমরা একমত হয়েছি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এবং চীন গত মার্চ মাসে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই করে, যার আওতায় দুদেশের মধ্যকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এই চুক্তির ফলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পৌঁছানোর জন্য চীন এই বিশাল প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া চুক্তির আওতায় ইরান ও চীনের মধ্যে সামরিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক খাতে সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হবে। গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমির আবদুল্লাহিয়ান চুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ইরান এবং চীনের মধ্যকার সম্পর্কে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার তিনি তিন দিনের জন্য চীন সফরে যান। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ লিখিত বার্তা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে পৌঁছে দেন। ইরান এবং চীন এবছর তাদের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উদযাপন করছে। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে তাতে ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে চীন। আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহসেন রেজাই বলেছেন, বলদর্পিতা, নিষেধাজ্ঞা ও যুদ্ধের যুগ শেষ হয়ে গেছে। তিনি নিকারাগুয়ায় দেশটির সংসদ স্পিকারের সঙ্গে বৈঠকে একথা বলেন। রেজাই আরও বলেছেন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে বিপ্লব ও সংগ্রামের ক্ষেত্রে ইরান ও নিকারাগুয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের এ সংক্রান্ত ইতিহাসের মধ্যে অনেক মিল রয়েছে। রেজাই বলেন, সাম্রাজ্যবাদী শত্রুরা স্বাধীনচেতা জাতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে উঠে পড়ে লেগেছে। এ অবস্থায় আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। শত্রুরা ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞার মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন ইরানের এই ভাইস প্রেসিডেন্ট। তিনি নিকারাগুয়ার বিরুদ্ধে আমেরিকার নানা পদক্ষেপ ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক ফোরামেও আমাদেরকে সোচ্চার হতে হবে। বলদর্পীদের রুখে দিতে হবে। এ সময় নিকারাগুয়ার সংসদ স্পিকার বলেন, বিপ্লবী জাতিগুলোর অভিন্ন ইতিবাচক দিক হল তারা শত্রুদেরকে ভালোভাবে চিনতে পেরেছে এবং শত্রুদের বলদর্পিতাকে সুচারুভাবে মোকাবেলা করে যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও তার ন্যাটো মিত্রদের সঙ্গে যখন রাশিয়ার আলোচনা অচলাবস্থায় পড়েছে এবং পশ্চিমা শক্তির পক্ষ থেকে বারবার যুদ্ধের আশঙ্কার কথা বলা হচ্ছে, তখন সের্গেই ল্যাভরভ সংবাদ সম্মেলনে এই বক্তব্য দিলেন। গতকাল মস্কোয় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের আসন্ন রাশিয়া সফর, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং কাজাকিস্তানে সামরিক বাহিনীর শান্তিরক্ষা মিশনের ইস্যু নিয়েও কথা বলেন ল্যাভরভ। তিনি বলেন, ইউক্রেন সীমান্তে ন্যাটো বাহিনীর সেনা এবং অস্ত্র মোতায়েন রাশিয়ার জন্য রেডলাইন। ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহে রাশিয়া এবং আমেরিকা ও তার ন্যাটো মিত্র দেশগুলোর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেক বেশি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা বাড়ানোর জন্য ইউক্রেনের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। গতকাল ইয়াহু নিউজ এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের স্পেশাল অপারেশনসের সেনাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সদস্যদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমেরিকার সাবেক 5 জন গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইয়াহু নিউজের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার দক্ষিণাঞ্চলের একটি গোপন ঘাঁটিতে 2015 সাল থেকে আমেরিকা এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। সিআইএর সাবেক কর্মকর্তা জানিয়েছেন, কিভাবে রুশ নাগরিকদের হত্যা করতে হবে তার কৌশল শিক্ষা দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচিতে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। সরকারের 11 বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। সরকারের 11 দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। লকডাউন দিলে দেশের ক্ষতি, সরকার সেদিকে যেতে চায় না। তাই সবাইকে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান ইউনিট উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। একটি সমীক্ষার উদাহরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই 2500 করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে, সেখানে 300 রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে শতকরা 1% রোগীর নিবিড় পরিচর্যা বা ICU-র প্রয়োজন হয়। এই মুহূর্তে এটিও আশঙ্কাজনক, এভাবে সংক্রমণ ও রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে জায়গা থাকবে না, কাজেই সবাইকে সতর্ক হতে হবে। মন্ত্রী আরো বলেন, বাণিজ্য মেলা সহ অনেক স্থানে সামাজিক অনুষ্ঠানে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোনো বিকল্প নেই, মাস্ক পরতে হবে যাতে আমরা সংক্রমিত না হই। তিনি জানান, শুক্রবার 4400 জন মানুষ আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণের হার 13% বেশি। প্রতিদিন সংক্রমণের হার 2-3% বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সবাইকে টিকা নিতে হবে। দেশে টিকার কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে 14 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় 70 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এদিকে আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা স্রেফ একটি গুজব বলে দাবি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আবার সভা করা হবে, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। রাজধানীতে গুম হওয়া ব্যক্তির স্বজনদের উপর পুলিশি তদন্তের নামে চাপ প্রয়োগ এবং হয়রানির অভিযোগ করেছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। এদিকে পুলিশ বলছে, এটা নিছক তদন্ত, এর বেশি কিছু নয়। তদন্তের নামে পুলিশি হয়রানির অভিযোগ এনে গুম হওয়া পরিবারের স্বজনরা আজ সকাল 10:30 জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনের বাসায় গিয়ে পুলিশ প্রশাসন তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। বাসায় বাসায় গিয়ে তাদেরকে জেরা করা, থানায় ডেকে পাঠানো এবং অনেক পরিবারকে সাদা কাগজে সই নেওয়ার কথা ইতিমধ্যে তারা জানিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজেপির প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজেপি প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। গোরখপুর সিটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেছেন। অখিলেশ যাদব বলেছেন, যারা বলতেন উনি মথুরা থেকে নির্বাচনে লড়বেন, কখনো বলতেন প্রয়াগরাজ থেকে লড়বেন, কখনো বলতেন দেওবন্দ থেকে লড়বেন। আমি খুশি যে বিজেপি তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন, আমার মনে হয় তাকে বাড়িতেই থাকতে হবে, বাসায় ফিরে যাওয়ার জন্য তাকে অনেক অভিনন্দন। অখিলেশ বলেন, যোগী বিজেপির সদস্য নন, তাই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী গোরখপুরে মেট্রো চালাতে পারেননি, যিনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন, তার কাছ থেকে জনগণ কী আশা করবে? অখিলেশ বলেন, গোরখপুরের সবকটি আসনেই জিতবে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের 80% মানুষ আমাদের সঙ্গে আছে। এবার সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জনগণ। তিনি বলেন, বিজেপি ইতোমধ্যেই হিট উইকেট হয়েছে, রান আউট হয়েছে, প্যাভিলিয়ন থেকে বেরিয়ে গেছে। অখিলেশ যাদব বলেন, খুব শীঘ্রই সমাজবাদী পার্টির ইশতেহার প্রকাশ করা হবে। 2012 সালের ইশতেহারের মতো শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্প ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলের শীতার্ত মানুষের জন্য জ্বালানি পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কাবুলের অনেক মানুষেরই শীত মোকাবেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাদের কাছে খনিজ কয়লা ও কাঠ পৌঁছে দেওয়া হয়েছে। একটি পরিবারকে অন্তত $20 মূল্যের জ্বালানি দেওয়া হয়েছে। কাবুলের মানুষের জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি মাজার শরীফ সহ অন্যান্য এলাকাতে জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে ইরান সরকারের। এর আগে ইরান আফগানিস্তানের জনগণের কাছে চাল, আটা, চিনি ও ওষুধ সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আফগানিস্তানে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত সৈয়দ হাসান মুর্তাজাবি বলেছেন, সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী প্রতিবেশী আফগানিস্তানের জনগণের জন্য ত্রাণ সাহায্য পাঠানো অব্যাহত থাকবে, বিশেষ করে শীতকালে এই প্রক্রিয়া জোরালো থাকবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, আফগান জনগণের জন্য ত্রাণ সাহায্য জরুরি হয়ে পড়েছে। বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক ও জনসেবা খাতে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্য সংকট দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে যুদ্ধবিধ্বস্ত এই বিশেষ করে খাদ্য সংকট দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে যুদ্ধবিধ্বস্ত এই দেশটিকে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আফগানিস্তানে মানবিক সাহায্য কর্মসূচি বাস্তবায়ন এবং আফগান অভিবাসীদের জন্য প্রায় $500 কোটি প্রয়োজন। জাতিসংঘের মহাসচিব বলেন, খাদ্য, কৃষিকাজ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, সুপেয় পানি ও শিক্ষা খাতে আফগান জনগণের ব্যাপক সাহায্য জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, গত বছর জাতিসংঘ ও তার সহযোগী দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সংস্থাগুলো $1,80,00,000 আফগানিস্তানকে সাহায্য দিয়েছে, যা ছিল এর আগের বছরে দেয়া সাহায্যের চেয়ে 60% বেশি। মোট কথা, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জনগণের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাদেরকে সাহায্যের জন্য জাতিসংঘ মহাসচিব প্রায়ই অর্থ সাহায্যের কথা বলে থাকেন। প্রকৃতপক্ষে তালেবান গত বছর আগস্টে কাবুলের ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটির অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা শুরু হয়। বিশেষ করে আমেরিকা কোটি কোটি ডলার অর্থ আটকে দেয়ায় আফগানিস্তানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বহুগুণে বেড়েছে। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে কোনো অর্থ সাহায্য সেদেশে পাঠানো যাচ্ছে না, ফলে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় 2 কোটি 20 লাখ মানুষ চরম ক্ষুধার সম্মুখীন। এছাড়া প্রতিবেশী 5টি দেশে আশ্রয় নেওয়া 57 লাখ মানুষের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তানে অর্থনৈতিক বিপর্যয় শরণার্থীদের উপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর মার্কিন সরকার বিদেশে থাকা আফগানিস্তানের $950 কোটি আটকে দেয়, কেননা আমেরিকা সহ বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত তালেবানকে স্বীকৃতি দেয়নি। তালেবান এখনও আমেরিকার সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় থাকায় তাদের ব্যাংক খাতে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, কিন্তু এতে করে কেবল আফগান জনগণের জন্য দুর্ভোগ তৈরি হয়েছে। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া আফগানিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র সমালোচনা করেছে। বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক ও জনসেবা খাতে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্য সংকট দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে যুদ্ধবিধ্বস্ত এ দেশটিকে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম এর মাধ্যমে রোববার 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। ইতিমধ্যে প্রচার প্রচারণা শেষ হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামীকাল রোববার 16 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। ইভিএম এর মাধ্যমে সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। আজ শনিবার বেলা 11টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার জাহিদুল আলম। এ সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ভোট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে ভোটের সামগ্রী তুলে দেওয়া হয়। গতকাল শুক্রবার শেষ দিনের প্রচারণায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষেই ঘনজোয়ার লক্ষ্য করা গেছে। তবে দুজনেরই রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ।
আমার নির্বাচনে যেখানে সবচেয়ে বেশি জমজমাট সেই জায়গাগুলির মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোট কেন্দ্রে আসা বাধা দিতে পারে।
নেতা কর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে।
আইভি বলেছে, ঘরে বাইরে সবাই তার বিরুদ্ধে এক, তবুও তার বিজয়